ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে 1971-এ যুদ্ধ অপরাধের দায়ে জামাত নেতার ফাঁসি কার্যকরের প্রস্তুতি প্রসঙ্গে আমির খসরুর রিপোর্ট।
1971-এ যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পশ্চিমবঙ্গে পরপর বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর একটি বাড়িতে পরপর বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ফিলিপাইনে সোমবার যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়ে গেল তার ফলাফল সরকারিভাবে প্রকাশিত হতে সময় লাগবে এখনও বেশ কয়েকদিন। তবে অসরকারি ফলাফল থেকে আভাস মিলছে ওখানকার দাভাও শহরের বিতর্কিত মেয়র প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রায়শই কোনোরকম রাগঢাক না করেই কথা বলে থাকেন 71 বছর বয়সী ধর্মোদ্দেশী রদ্রিগো দুতের্তে, এবং ইনি এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মার রোহাসের চেয়ে 60 লক্ষ বেশি ভোট পেয়ে নির্বাচন জিতেছেন বলে অসরকারি ফলাফলে বলা হচ্ছে। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবেন ইনি জুন মাসে। রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভরত প্রতিবাদীরা বাগদাদের সড়ক ছেড়ে চলে গেলেও ইরাকে নেতৃত্ব স্থিতিস্থাপকতা নিয়ে যে চ্যালেঞ্জ খাড়া হয়েছে সেটার অবসান হয়নি এখনও। দেশটির রাজনৈতিক দল উপদলগুলোর ভেতর চূড়ান্ত রূপে যে মেরুকরণ সৃষ্টি হয়েছে তাতে সমাধান কিছুই বের হয়নি। সংসদ এখন এমনই খণ্ড বিখণ্ডিত যে কোরাম সৃষ্টিও একটা দুষ্কর ব্যাপার। বাতাসে এখন অন্তর্বর্তী সরকার দিয়ে সরকার বদলের কথাবার্তাও চাউর হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে জগাখিচুড়ি অবস্থায় গিয়ে পৌঁছেছে বললেন সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক ও সংসদ বিধায়ক মুফাক্কাক আর রুবাই ভয়েস অফ আমেরিকাকে। সপ্তাহ দুই আগে শিয়া ইমাম মুক্তাদা আসাদের নেতৃত্বে প্রতিবাদীরা সরকারের সংস্কার দাবি করে সংসদ ভবন এবং রাজধানীর কড়া প্রহরাধীন আন্তর্জাতিক জোনের দিকে চড়াও হলে সংকট পরিস্থিতি সঙ্গীন রূপ পরিগ্রহ করে। এক তো মৌলিক সব পরিষেবার অনুপস্থিতি, ধুন্ধুমার দুর্নীতি চলছে দেদার, তার উপর সাদরের রংবাজি মস্তানি রোয়াব, এসব মিলিয়ে দেশের আগে হতেই দুর্বল নেতাদেরকে তা আরও কমজোর করে তুলেছে। সিরিয়া ও তার মিত্রপক্ষীয়রা উত্তরাঞ্চলের সংঘাত বিক্ষুব্ধ আলেপ্পো শহরের জন্য আর একবার অস্ত্র সম্বরণ মেয়াদ সম্প্রসারণে সম্মত হয়েছে, যা কিনা বুধবার পর্যন্ত চলবার কথা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঘোষণা দিয়েছে সেই ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে বলবৎ সহিংসতা পরিহারের নড়বড়ে বন্দোবস্তটা, যেটা কিনা মারদাঙ্গার কারণে বিঘ্নিত হবার উপক্রম হয়েছে, তারই কার্যকরিতা আবার নতুন করে উজ্জীবিত করতে একযোগে কাজ করছে তারা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলছেন সিরিয়ায় আল কায়দা সংশ্লিষ্ট অঙ্গদল জাবহাত আল নুসরা এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে আক্রমণ অভিযান অবশ্য চলতেই থাকবে। আজ মঙ্গলবার আফগানিস্তানের আরক্ষা বাহিনী পাকিস্তানের সাবেক এক প্রধানমন্ত্রীর অপহৃত পুত্রকে আল কায়দা সংশ্লিষ্ট সূত্রের একটি গোষ্ঠীর হাত থেকে তার বন্দী দশা হতে উদ্ধার করেছে দীর্ঘ 3 বছর পর। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলি হায়দার গিলানিকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছিল রাজা পরিবারের পৈতৃক আবাস দক্ষিণী শহর মুলতানের 2013-এর একটি নির্বাচনী সমাবেশ থেকে, এবং তারপর থেকে এ অবধি তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যুদ্ধাপরাধে অভিযুক্ত বাংলাদেশে জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রস্তুতি নিয়ে এখন শুনবেন আমাদের সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
ঢাকা কেন্দ্রীয় কারাগার যেখানে ফাঁসি দেওয়া হবে তার আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারাগারের আশেপাশের সব রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কারাগারের ভেতরের সব প্রস্তুতিও সম্পন্ন, জল্লাদও তৈরি। রাত 8টার পরে মাওলানা নিজামীর আত্মীয় স্বজন তার সাথে সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন জনাব নিজামী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না। এদিকে ঢাকা সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে জনাব নিজামীর জন্মস্থান পাবনা জেলার সাথিয়ায়ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাশকতার আশঙ্কায় পাবনায় 16 জনকে আটক করা হয়। উল্লেখ্য, এর আগে 3 জন জামাত এবং 1 জন বিএনপির ঊর্ধ্বতন নেতার ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে যুদ্ধাপরাধের দায়ে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ ব্যাংককে সাইবার নিরাপত্তা ঝুঁকির মুখে রাখার অভিযোগ অস্বীকার করেছে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট। জহুরুল আলমের রিপোর্ট, ঢাকা থেকে।
বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে সুইফটের কোনো দায় নেই, কারণ সার্ভারের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের। এর আগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল, গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের সুইফট মেসেজ প্ল্যাটফর্মের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করে যায় সুইফটের টেকনিশিয়ানরা। এ সময় তাদের ত্রুটিপূর্ণ কাজ ও অবহেলার কারণে সার্ভারের নিরাপত্তায় ফাঁক থেকে যায়, যার ফলে সার্ভার অরক্ষিত হয়ে পড়ে। এ সুযোগে হ্যাকাররা সহজেই সার্ভারে প্রবেশ করে রিজার্ভের টাকা চুরি করেছে বলে তিনি অভিযোগ করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বলেছেন, ইইউ বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিস্তারিত রিপোর্ট শুনবেন জহুরুল আলমের কণ্ঠে।
ইউরোপ ডে উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে কয়েকজন সাংবাদিকের সাথে আলাপকালে পিয়েরে মায়াদু বলেন, ইইউ বাংলাদেশের সাথে এ বিষয়ে যথাশীঘ্র সম্ভব আলোচনায় বসতে চায়। তার মতে, বাংলাদেশে আইএস আছে কি নেই এ বিতর্কে না জড়িয়ে দেশে সন্ত্রাসী গোষ্ঠী আছে বলে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। মঙ্গলবার খবরের কাগজে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে 78 জন নিহত হওয়ার খবর ছেপেছে বলে উল্লেখ করে তিনি বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে ব্লগার হত্যার মধ্য দিয়ে যা শুরু হয়েছে তা চলছেই। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ অংশীদার বলে উল্লেখ করে তিনি বলেন, এজন্য এসব বিষয় নিয়ে দুপক্ষের আলোচনার টেবিলে বসতে হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের হাটতলা এলাকায় একটা বাড়িতে টানা প্রায় আধ ঘন্টা ধরে পরপর বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনবেন, কলকাতা থেকে পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ি দুটির ঘরের অ্যাসবেস্টারের চাল উড়ে যায়, আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি ঘর। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। লোকালয়ে বিস্ফোরণের জেরে আতঙ্কে দোকানের সবজি ও জিনিসপত্র ছেড়ে পালিয়ে যান ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ। ঘটনাস্থল থেকে বিস্ফোরক তৈরির বেশ কিছু সামগ্রীও পুলিশ উদ্ধার করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ওই বাড়িতে বোমা তৈরি হতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঘটনায় বাড়ির মালিক সহ দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় পৌঁছন পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার। তিনি বলেন, একটি বাড়িতে আগুন লেগেছিল, দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজি তৈরির বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, তদন্ত করা হচ্ছে এবং সব দিক খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ টিমও ঘটনা পরিদর্শন করছেন। তারা ঘটনার সম্পূর্ণ রিপোর্টও চেয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বলেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটির নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে রোহিঙ্গা নামে অভিহিত করা তিনি আগের মতোই অব্যাহত রাখবেন। বলেন, এটাই মৌলিক আন্তর্জাতিক রীতি, আমরা এর প্রতি শ্রদ্ধাশীল, এটাই এখানে আমাদের অনুসৃত নীতি এবং এভাবেই তা আগের মতো বহাল থাকবে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেকেই ওই সম্প্রদায়কে বেঙ্গলি নামে অভিহিত করার দাবি জানিয়েছেন, বলতে চেয়েছেন এরা বাংলাদেশের অবৈধ অভিবাসী, অথচ এরা এই মিয়ানমারেই বসবাস করে আসছেন সে আজ বহু প্রজন্ম যাবত। পাকিস্তানে এক দল ধর্মীয় নেতা মৌলানা ইসলামিক স্টেট এবং অপরাপর সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। পাকিস্তান উলেমা কাউন্সিল চরমপন্থা বা সন্ত্রাসবাদের কোনো তৎপরতাকে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে জিহাদ বা কিতল ফি সাবিলিল্লাহ বা আল্লাহর নামে হত্যা এসব নামে অভিহিত করাকে নিষিদ্ধ করছেন। প্রকাশিত এক পুস্তিকায় কাউন্সিল বলেছে, আইএস, তেহরিকে তালেবান পাকিস্তান, হেজবুল্লাহ, হৌথি বিদ্রোহী উপজাতি এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে তাবৎ দুনিয়া জুড়ে মুসলমানের নানান জটিল এক সমস্যার কবলে পড়ছেন। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। লন্ডন শহরের নতুন মেয়র নির্বাচিত হলেন পাকিস্তান থেকে ব্রিটেনে আসা মুসলিম প্রাক্তন এক বাসকর্মীর পুত্র সাদিক খান। ভারতে এর তাৎপর্য সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত তার রিপোর্টে।
স্যামুয়েল হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের বইটি নিয়ে তর্ক উঠেছিল পৃথিবী জুড়ে। বইয়ের সিদ্ধান্ত ছিল পশ্চিমী দুনিয়ার সঙ্গে ইসলামের সংঘর্ষ লেগেই থাকবে। একইভাবে ভারতবর্ষেও হিন্দুত্ববাদীরা মনে করেন হিন্দু ও মুসলমানের মধ্যে ঐক্য সম্ভব নয়। কিন্তু লন্ডন শহরের মতো ইউরোপীয় ও খ্রিস্টান প্রধান শহরের মানুষ এক প্রাক্তন পাকিস্তানি মুসলিম বাসকর্মীর পুত্র সাদিক খানকে বিপুল ভোটে শহরের মেয়র নির্বাচিত করে ওই তত্ত্বকে যেন ফুঁদিয়ে উড়িয়ে দিলেন। ব্রিটেনে অবশ্য বরাবরই রাজনৈতিক মধ্যপন্থার সমর্থক বেশি, উগ্রপন্থার দাপট কম। ভারতের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে লন্ডনের নাগরিকদের অনুসরণ করে উগ্রপন্থা বর্জন করে মধ্যপন্থা এবং পরমত সহিষ্ণুতাকে গুরুত্ব দেয়াই মঙ্গল, অন্তত অবিজেপি রাজনৈতিক দলগুলি তেমনই মনে করে। লন্ডনের উদাহরণ এই সহিষ্ণুতার মতবাদের পালে হাওয়া যোগাল। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আসন্ন রমজান মাসে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ইসলামিক বিজ্ঞাপন দেখা যাবে। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
এবছর রমজানে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাসের গায়ে শোভা পাবে আল্লাহর প্রশংসা, ইংরেজিতে লেখা হবে সুবহান আল্লাহ। লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লেস্টার, ব্র্যাডফোর্ডের রাস্তায় বাসের গায়ে শোভা পাবে ইসলামী বিজ্ঞাপন। ইভিনিং স্ট্যান্ডার্ড এ খবর দিয়েছে, ইসলামিক রিলিফ নামের একটি মুসলিম দাতব্য সংস্থা এ বিজ্ঞাপন প্রচার করছে। এর প্রধান উদ্দেশ্য সিরিয়ায় যুদ্ধের বর্বরতার শিকার মানুষদের সহায়তা করা। এ প্রচারণার মাধ্যমে তারা মুসলিম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনের সবচেয়ে বৃহৎ মুসলিম দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ সংস্থাটির পরিচালক ইমরান মাদেন বলেন, আন্তর্জাতিক দাতা ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে নেতিবাচক অবস্থা বিরাজ করছে তা পরিবর্তনে সহায়ক হবে এই প্রচারণা। তিনি বলেন, ব্রিটিশ মুসলিমরা উদার মনে তারা রমজানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে 10 কোটি পাউন্ড দিয়ে থাকেন, সেই অর্থের কিছুটা সিরিয়ার নির্যাতিত মানুষের জন্য সংগ্রহ করবে ইসলামিক রিলিফ নামক এই সংস্থাটি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
স্মাইল ট্রেন ইন্টারন্যাশনাল একটি দাতব্য প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী অগণিত মানুষের মুখে হাসি ফোটাতে নিবেদিত প্রাণ এই সংস্থাটি। স্মাইল ট্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুস্তাফিজুর রহমান এসেছিলেন আমাদের স্টুডিওতে। বাংলাদেশে এই সংস্থার কার্যক্রম নিয়ে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। মুস্তাফিজুর রহমান, স্মাইল ট্রেন একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান এবং স্মাইল ট্রেনের অনেকগুলো শাখা বাংলাদেশে রয়েছে। তো 2003 সাল থেকে এ পর্যন্ত 37,000 শিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছেন এবং পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে 500 শিশুর একটি শিশু জন্মগ্রহণ করছে ঠোঁট কাটা, তালু কাটা নিয়ে। এই যে বিশাল কাজ আপনারা করছেন, এই কাজের সহযোগিতা এবং সাহায্য কিভাবে পাচ্ছেন?
স্মাইল ট্রেন 2003 থেকে বাংলাদেশে কাজ শুরু করে। প্রাথমিক অবস্থায় বাধা ছিল, যে বাধাগুলি আমরা আস্তে আস্তে অতিক্রম করে এখন স্মাইল ট্রেনের কর্মকাণ্ড আমরা সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে গেছি। কারণ হলো পেশেন্ট প্রধান প্রধান যে শহরগুলো আছে সেখানে মানুষ অনেক সচেতন, তারা তাদের হাতের কাছেই এই চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে এখনও পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 6,000 শিশু এই ঠোঁট এবং তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে। আর যারা এখন এই চিকিৎসা সেবার আওতায় আসে নাই সেরকম প্রায় 2 লক্ষ রোগী আছে।
আপনি যেমনটি বলছিলেন যে এখনও প্রায় 2 লক্ষ মানুষ ঠোঁট কাটা, তালু কাটা অবস্থায় রয়েছে, এদের সার্জারির জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন?
2 লক্ষ রোগীকে সেবা দেওয়ার জন্য আমরা এই সার্ভিসটিকে সারা বাংলাদেশে আমরা আমাদের 30টি হসপিটালের নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছি। প্রতি বছর গড়ে প্রায় 5,000 সার্জারি আমরা করি। প্রথমত আমরা যে সমস্যাগুলি, বাংলাদেশের সমস্যাগুলি আমরা চিহ্নিত করেছি সেটা হলো যোগাযোগ ব্যবস্থা, যেটা অ্যাক্সেসিবিলিটি আমরা বলি। অ্যাক্সেসিবিলিটি একটা বড় ইস্যু। তারপর হলো মানুষের মাইন্ডসেটের একটা বিষয় আছে। মাইন্ডসেট বলতে যে মাতা পিতা তাদের বাচ্চাকে বিদেশি ডাক্তার যারা ক্যাম্প নিয়ে বাংলাদেশে আসে সেই ক্যাম্পে অপারেশন করেছে, প্রথম হয়তো ঠোঁট অথবা তালু, তারপর আবার সেই বিদেশি ডাক্তারের জন্য অপেক্ষা করে। কিন্তু আমাদের অপারেশন করার একটা টাইম লাইন আছে, 3 মাস বয়স হলে আমরা প্রথম ঠোঁট অপারেশন করি, 9 মাস বাচ্চার বয়স হলে আমরা তখন তালু অপারেশন করি। কারণ 9 মাসে একটা বাচ্চা মা বাবা বলা শুরু করে গিয়ে যদি 9 মাস 10 মাস বা 12 মাসের মধ্যে তালু অপারেশন না হয় তাহলে এই বাচ্চাটি কথা স্পষ্টভাবে বলতে পারে না। তখন দেখা যায় যে অনেক পরিবার বিদেশি ডাক্তারে আসে বছরের পর বছর অপেক্ষা করে, আলটিমেটলি যখন আমাদের সেন্টারে আসে তখন 9 মাস পেরিয়ে যায় এবং এই বাচ্চাটি আর ঠিকভাবে কথা বলতে পারে না। আর আমাদের এই বাংলাদেশে কাটা ঠোঁট এবং ফাটা তালু যে প্রবণতা এটা মেইনলি হলো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আল্ট্রাপুর যাদেরকে আমরা বলি তাদের মধ্যে এই সংখ্যাটা বেশি। সুতরাং তারা আর্থিকভাবে যে শহরে আসবে সেই ধরনের সক্ষমতাও তাদের থাকে না, তাদের অনেক সচেতনতার অভাব আছে, যার কারণে আমরা সারা বাংলাদেশে এখন বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সিলেটে ইবনে সিনা হসপিটালে 2000 সার্জারির সেলিব্রেশন প্রোগ্রাম করেছি এবং আমরা লোকাল যে এনজিও আছে ব্রাক আছে, ব্রাক আমাদের একটি বড় সহায়ক অর্গানাইজেশন যারা গ্রাসরুট লেভেল থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে পেশেন্ট সংগ্রহ করে আমাদের নিকটস্থ আমাদের স্মাইলটন হসপিটালে নিয়ে আসে।
আপনাদের সংস্থা ক্লেফট ফ্রি বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি কার্যকর করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন?
ধন্যবাদ আপা একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য। কারণ স্মাইল ট্রেন লোকাল ডক্টর হসপিটাল এবং নার্সদের দক্ষতা বৃদ্ধি করাই হলো আমাদের একটি কাজ এবং আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো বাংলাদেশকে ক্লেপ মুক্ত করা। তাহলে বাংলাদেশকে ক্লেপ মুক্ত করতে গেলে স্মাইল ট্রেন একার পক্ষেই সম্ভব না, সেটা সরকারের স্বাস্থ্য বিভাগ আছে তাদেরও এখানে পরিকল্পনায় অংশগ্রহণ করা দরকার, যাতে আমরা পরস্পরের পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশকে আগামী 5 বছরের মধ্যে ক্লেপ মুক্ত করতে পারি। কারণ আমরা এবছর ভিশন 2021 কর্মপরিকল্পনা তৈরি করেছি যেখানে আমাদের মূল লক্ষ্য হলো একটি ক্লেপ বাচ্চাকে কম্প্রিহেন্সিভ ক্লেপ সার্ভিস দেওয়া। একটা বাচ্চার ঠোঁট অপারেশন করা হলে তার স্পিচ প্রবলেম থাকে, স্পিচ থেরাপি দেওয়া, দাঁতের চিকিৎসা করা দরকার, তাকে অর্থোডন্টিক সাপোর্ট দেওয়া, যাতে আমরা তার মুখে যেন আমরা একটা নতুন হাসি ফুটাতে পারি। এবং এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের যে সমস্ত কর্পোরেট সেক্টর আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সমাজের অনেক বিত্তবান মানুষ আছে, তারা এই কর্মকাণ্ডে এগিয়ে আসবে, তাহলেই আমরা একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে ক্লেপ মুক্ত করতে পারবো।
মোস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আগামীকাল বুধবার আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের অর্থনীতি এবং জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক। আগামীকাল আমাদের অনুষ্ঠানে অংশ নিন এবং প্রশ্ন মন্তব্য করুন। এবারে শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ রয়েছে এর 51তম পর্ব।
আমাদের ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
যথারীতি আজও আমরা আবার একটি নতুন ইডিয়াম নিয়ে আলোচনা করব, তবে তার আগে একটু অনুশীলন করে নেওয়া যাক গত সপ্তাহে শেখা ইডিয়াম। মনে আছে তো গত অনুষ্ঠানে আমরা কোন ইডিয়াম শিখেছিলাম?
হ্যাঁ মনে আছে, গত সপ্তাহে আমরা শিখেছিলাম এজ অফ ইওর সিট এই ইডিয়ামটি।
হ্যাঁ, আর গত সপ্তাহে তুমি এই ইডিয়াম দিয়ে বেশ চমৎকার কয়েকটি বাক্য তৈরি করেছিলে, বলবে সেই সেন্টেন্সগুলো আবার?
As the World Cup final soccer match was being played, my brother, who supported Brazil, was at the edge of his seat.
পরের বাক্য,
When the drama reached its climax, we were all at the edge of our seats.
বাহ, আর শেষের বাক্যটা কি ছিল?
I loved Titanic movie so much that I was at the edge of my seat throughout the movie.
এবার তাহলে শোনা যাক আজকের ইডিয়াম।
Sky's the limit.
এটা তো খুব সোজা, আকাশই হচ্ছে সীমা। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, শুনেছি আকাশের তো কোনো সীমা নেই।
তা নেই বটে, আর সেজন্যই তো এই ইডিয়াম।
মানে?
মানেটা বোঝার জন্য এই সংলাপগুলো শোনো তাহলে।
That baseball game yesterday was amazing. But I just can't believe the Nationals came back for the win.
I know, right? That was shocking. With the new players this year, I feel the sky's the limit for this team.
Yeah, I wouldn't put my hopes that high.
এখানে জোনাথন আর অ্যানা একটি বেসবল টিমের কথা বলছে, নতুন টিম যারা নাকি খুব ভালো খেলছে। কিন্তু যখন জোনাথন বলল স্কাই ইজ দ্য লিমিট ফর দিস টিম, তখন ব্যাপারটা পরিষ্কার হলো না। বেসবল তো মাটিতে খেলা হয়, আকাশের কথা কেন?
তা তো ঠিকই, বেসবল মাটিতেই খেলা হয়, তাহলে আকাশের কথা কেন? তোমার এই জিজ্ঞাসার জবাব পাবে এই ব্যাখ্যায়।
If the sky is the limit, there is a lot of hope and opportunity for someone or something. So, if someone says the sky is the limit for you, they believe with your talent and skill, you can accomplish anything. In our example, Jonathan believes the sky's the limit for his favorite baseball team this year.
কি এবার কিছু বুঝতে পারলে?
হ্যাঁ, মনে হচ্ছে তার মানে হচ্ছে কোনো ব্যক্তির জন্য বা কোনো কিছুর জন্য অনেক সুযোগ রয়েছে।
একদম ঠিক বলেছো। আর ওই যে বলছিলাম এর আগেই, আকাশের কোনো সীমা নেই, তেমনি সাফল্য অর্জনের অসীম সম্ভাবনা। মানে আকাশ যদি সীমা হয়, তাহলে তো আসলে ব্যাপারটা সীমাহীন।
হ্যাঁ, তাই তো। কেউ যদি কাউকে বলে তোমার জন্য দ্য স্কাই ইজ দ্য লিমিট, তার মানে হচ্ছে তার প্রতিভা আকাশ সমান।
হ্যাঁ, ঠিক বলেছ। এবার তাহলে এই ইডিয়াম দিয়ে কয়েকটি বাক্য তৈরি করো তো।
দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস গট দ্য হাইয়েস্ট মার্ক ইন অল সাবজেক্টস। আওয়ার টিচার টোল্ড হিম দ্য স্কাই ইজ দ্য লিমিট ফর ইউ।
পরের বাক্য,
শি ইজ সাচ এ গুড সিঙ্গার, নাথিং ক্যান সাব টু হার, দ্য স্কাই ইজ দ্য লিমিট ফর হার।
আরও একটি বাক্য,
অ্যাট এ রিজনেবলি ইয়াং এজ হিজ সাকসেস ওয়াজ রিমার্কেবল, দ্য স্কাই ইজ দ্য লিমিট ফর হিম।
বাহ, সবকটা বাক্যই ঠিক হয়েছে। তবে এবার সময় হয়ে এলো এই সংকলন বন্ধ করার।
তবে যাওয়ার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237 USA। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
এবারে আপনাদের জন্য সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ফিলিপাইনে সোমবার যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়ে গেল, তার ফলাফল সরকারিভাবে প্রকাশিত হতে সময় লাগবে এখনও বেশ কয়েকদিন। তবে অসরকারি ফলাফল থেকে আভাস মিলছে, ওখানকার দাভাও শহরের বিতর্কিত মেয়র প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। প্রায়শই কোন রকম রাগঢাক না করেই কথা বলে থাকেন 71 বছর বয়সী ধর্মোদ্দেশী রদ্রিগো দুতের্তে, এবং ইনি এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মার রোহাসের চেয়ে 60 লক্ষ বেশি ভোট পেয়ে নির্বাচন জিতেছেন বলে অসরকারি ফলাফলে বলা হচ্ছে। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবেন ইনি জুন মাসে। নির্বাচনী প্রচারণাকালে ভিন্নমার্গী রদ্রিগো দুতের্তে দেশ যে মূল তিনটি সমস্যার সম্মুখীন, সেই অপরাধ তৎপরতা, দুর্নীতি ও দারিদ্র্য ত্বরায় এবং প্রয়োজনবোধে নৃশংসভাবে উৎপাটিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অপরাধ তৎপরতা নির্মূলে ইনি এমনকি মাদক গোষ্ঠীসহ অপরাধীদের প্রয়োজন হলে হত্যা করার কথাও বলেছেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভরত প্রতিবাদীরা বাগদাদের সড়ক ছেড়ে চলে গেলেও ইরাকের নেতৃত্ব স্থিতিস্থাপকতা নিয়ে যে চ্যালেঞ্জ খাড়া হয়েছে সেটার অবসান হয়নি এখনও। দেশটির রাজনৈতিক দল উপদলগুলোর ভেতরে চূড়ান্ত রূপে যে মেরুকরণ সৃষ্টি হয়েছে তাতে সমাধান কিছুই বের হয়নি। সংসদ এখন এমনই খণ্ডবিখণ্ডিত যে কোরাম সৃষ্টিও একটা দুষ্কর ব্যাপার। বাতাসে এখন অন্তর্বর্তী সরকার দিয়ে সরকার বদলের কথাও চাউর হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারে জগাখিচুড়ি অবস্থায় গিয়ে পৌঁছেছে বললেন সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক ও সংসদ বিধায়ক মুয়াফ্ফাক আর রুবাই ভয়েস অফ আমেরিকাকে। সপ্তাহ দুই আগে শিয়া ইমাম মুক্তাদা আসাদের নেতৃত্বে প্রতিবাদীরা সরকারের সংস্কার দাবি করে সংসদ ভবন এবং রাজধানীর কড়া প্রহরাধীন আন্তর্জাতিক জোনের দিকে চড়াও হলে সংকট পরিস্থিতি সঙ্গীন রূপ পরিগ্রহ করে। এক তো মৌলিক সব পরিষেবার অনুপস্থিতি, ধুন্দুমার দুর্নীতি চলছে দেদার, তার উপর সাদরের রংবাজি মস্তানি রোয়াব, এসব মিলিয়ে দেশের আগে হতেই দুর্বল নেতাদেরকে তা আরও কমজোর করে তুলেছে। রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করবার মতো মন্ত্রিসভার আংশিক পুনর্গঠনে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তাঁর উদ্যোগ প্রয়াসও। সুন্নি শিয়া কুর্দি তিন সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন কটকটে বিভক্তি রেখা গোটা দেশটিকে জেরবার করে তুলেছে। ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকি নেতারা এখন যথোপযুক্ত মনোযোগ প্রক্ষেপণে সক্ষম হবেন না যে এরকম আশঙ্কারও উদ্রেক হচ্ছে এখন। সিরিয়া এবং তার মিত্রপক্ষীয়রা উত্তরাঞ্চলে সংঘাত বিক্ষুব্ধ আলেপ্পো শহরের জন্য আরেকবার অস্ত্র সম্বরণ মেয়াদ সম্প্রসারণে সম্মত হয়েছে, যা কিনা বুধবার পর্যন্ত চলবার কথা। আজ মঙ্গলবার আফগানিস্তানের আরক্ষা বাহিনী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অপহৃত পুত্রকে আল কায়দা সংশ্লিষ্ট সূত্রের একটি গোষ্ঠীর হাতে তার বন্দী দশা থেকে উদ্ধার করেছে দীর্ঘ তিন বছর পর। সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পুত্র আলি হায়দার গিলানিকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছিল রাজা পরিবারের পৈতৃক আবাস দক্ষিণী শহর মুলতানের 2013 একটি নির্বাচনী সমাবেশ থেকে, এবং তারপর থেকে এ অবধি তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আফগান জাতীয় নিরাপত্তা পরামর্শক হানিফ আতমারের উক্তি উদ্ধৃত করে বলা হয়েছে তিনি পাকিস্তানের কর্মকর্তাদের জানান আফগানিস্তানের গাজনিতে আফগান ও যুক্তরাষ্ট্র আরক্ষা বাহিনী যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর তাকে পাকিস্তান পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে ইসলামাবাদে নিযুক্ত কাবুলের রাষ্ট্রদূত হযরত ওমর জাখিলওয়াল বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিনি টেলিফোন করে কথাটা জানিয়েছেন। স্বভাবতই তিনি যার পর নয় আনন্দিত এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গানিকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। পাকিস্তানে এক ধর্মীয় নেতা মৌলানা ইসলামিক স্টেট এবং অপরাপর সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন একদল ধর্মীয় নেতা মৌলানা। পাকিস্তান উলেমা কাউন্সিল চরমপন্থা বা সন্ত্রাসবাদের কোনো তৎপরতাকে জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে জিহাদ বা কিতাল বি সাবিলিল্লাহ বা আল্লাহর নামে হত্যা এসব নামে অভিহিত করাকে নিষিদ্ধ করেছেন। মিয়ানমারে রাষ্ট্রদূতের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়া দেশটির নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে রোহিঙ্গা নামে অভিহিত করা তিনি অব্যাহত রাখবেন। বলেন এটাই মৌলিক আন্তর্জাতিক রীতি, আমরা এর প্রতি শ্রদ্ধাশীল, এটাই এখানে আমাদের অনুসৃত নীতি এবং এভাবেই তা বহাল রইবে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেকেই ওই সম্প্রদায়কে বেঙ্গলি নামে অভিহিত করার দাবি জানিয়েছেন, বলতে চেয়েছেন এরা বাংলাদেশের অবৈধ অভিবাসী অথচ এরা মিয়ানমারই বসবাস করে আসছেন সে আজ বহু প্রজন্ম ধরে।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.